Quraysh yer wa ta dawash.
Wala. Om Suraj
Kunjo. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام محترم حاضرین বিগত যে বছর আমি আপনাদের খেদমতে হাজির হইতে পারছিলাম ওই সময়ে সূরা ইউসুফের প্রথম দিক থেকে তাফসীরের কিছু কথা আপনাদেরকে শোনাইছিলাম এবং বলছিলাম যে ভবিষ্যতে যদি আপনাদের সাথে আবার মোলাকাত হয় তাহলে ধারাবাহিক ভাবে সূরা ইউসুফের তাফসীর থেকে কথা শোনাইব আজকে আসার পরে চিন্তা করলাম বছর দেড় বছর দুই বছর পরে এই বিরাট সূরা ইউসুফের এক দুই কথা শোনাইয়া আবার দুই এক বছর পরে আসলে দুই এক আগের বছরের দুই এক কথার সাথে পরের বছরের কথা মিল দিতে দিতেই সময় শেষ হয়ে যায় এই কারণে আমার ইচ্ছা ছিল এমন কিছু আয়াতের তফসীর আপনাদেরকে শোনাই যেন পরবর্তী বছরের জন্য কোনো কথা বাকি না থাকে কিন্তু আজ হিসাব স্মরণ করাইয়া দিচ্ছেন আমারও স্মরণ ছিল আজি আপনাদের সাথে যেহেতু কথাও ছিল আপনারা স্মরণ করাইয়া দিচ্ছেন, সূরা ইউসুফের শুরু থেকে ধারাবাহিক ভাবে তফসীরের আলোচনা চলবে। আমি আপনাদের কথাই গ্রহণ করলাম, এই জন্য সূরা ইউসুফের শুরু থেকে তিলাওয়াত করেছি। দুই দিনে সূরা ইউসুফের প্রথম দিকের দুই এক আয়াতের তফসীর বিস্তারিত ভাবে করে শেষ করার কোন উপায় নাই, এই জন্য আমি আমার ক্ষুদ্র বিবেচনায় এই সূরার তফসীর থেকে যে সমস্ত কথা আপনাদের জন্য আমাদের জন্য বর্তমান সময়ে বর্তমান সমাজে বেশি দরকারি বেশি উপকারী মনে করব, বাসাই করে শুধুমাত্র সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিগত বছরে হয়তো বলা হয়েছে আপনাদের কাছে এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্নের জবাবে নাযিল করেছিলেন, মক্কা শরীফে বাস করত কুরাইশ বংশের লোকেরা, যে বংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। মদিনা শরীফে বাস করত ইহুদিরা, ইহুদিরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আর কুরাইশ বংশের লোকেরা হল হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে পাঠাইছেন। এখানে দুইটা বংশের পৃথক পৃথক নাম মনে রাখলে ঘটনার অনেক কথা বুঝতে সহজ হবে। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার অনেক দিন পরে আল্লাহ দুনিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও নবী ছিলেন, তার প্রথম ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। ইসহাক আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের মধ্যে ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম, তাদের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল, ইসরাইল শব্দটা হিব্রু ভাষা দুই শব্দের সমন্বয়ে গঠিত, একটা শব্দ হল ইসরা আর একটা শব্দ হল ই। ইসরা অর্থ বন্যা আর ইল অর্থ আল্লাহ হিব্রু ভাষায়, এই হিসাবে ইসরা ইল অর্থ আল্লাহর বন্দা। আরবি ভাষায় এর ট্রান্সলেশন হয় আবদুল্লাহ, আরবিতে আবদুল্লাহ বলতে যা বোঝায় হিব্রু ভাষা ইসরাইল বলতে তা বোঝায়। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, তাদের মাতৃভাষায় হিব্রু ভাষায় তার আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের নেক্সট জেনারেশনকে কুরআনের ভাষায় বলে বনি ইসরাইল, ইসরাইলের নেক্সট জেনারেশন। বনি ইসরাইল কথার অর্থটাই হল ইসরাইলের নেক্সট জেনারেশন। ইসরাইলের নেক্সট জেনারেশন মানে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ। এই ইয়াকুব আলাইহিস সালামের আওলাদের মধ্যে আল্লাহ প্রায় সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন। বনি ইসরাইলের বংশের মধ্যে আল্লাহ প্রায় সমস্ত নবী রাসূল পাঠাইছেন, মাত্র 11 জন নবী পাঠাইছেন আল্লাহ বনি ইসরাইলের বংশের বহির্ভূত। মাত্র 11 জন নবী বনি ইসরাইলের বংশের ছিলেন না, আর বাকি 124,000 পয়গম্বরের মধ্যে 11 জন সারা সমস্ত নবী ছিলেন বনি ইসরাইলের নবী। হযরত ইসমাইল আলাইহিস সালামের নেক্সট জেনারেশনের মধ্যে আল্লাহ কোন নবী রসুল পাঠাইছেন না, বনি ইসরাইলের বংশের মধ্যে সমস্ত নবী পাঠাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশের নবী, হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশের নবী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এত কঠোর ভাবে নির্দেশ দিছে যে ওই সমস্ত নবীগণকেও যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে মুসলমান হইতে পারে। আমরা যদিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু বনি ইসরাইলের বংশে আল্লাহ যে সমস্ত নবী পাঠাইছেন তাদেরকে আমরা নবী বলে বিশ্বাস করতে হবে। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, আমাদের নবী নন, কিন্তু ওনাকে নবী বিশ্বাস না করলে আমরা মুসলমান হতে পারব। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, আমাদের নবী নন, কিন্তু তাকে নবী বিশ্বাস না করলে আমরা মুসলমান হতে পারব। এই বিষয়টার গুরুত্ব দিয়ে আল্লাহ কোরআনে রেখায়েতে বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, মুসলমানেরা এমন এক জাতি যে জাতি সমস্ত নবীকে নবী বিশ্বাস করে, এক নবীরে নবী মানে আর এক নবীরে নবী মানে না, এমন ব্যক্তি মুসলমান হইতে পারে। কিন্তু তাদের মধ্যে কেউ মূসা নবীরে নবী মানেছে, ঈসা নবীরে নবী মানে না, কেউ ঈসা নবীরে নবী মানেছে, মূসা নবীরে নবী মানে না, কেউ ঈসা নবী মূসা নবী মানেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মানে না। তাহলে মানার ব্যাপারটা আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন আমরা সমস্ত নবীরে মানি, অন্যান্যরা সব নবীরে নবী মানে না, এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার। ইহুদিরা মূসা আলাইহিস সালামরে নবী মানে বলে দাবি করে, আমরাও মানি। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নবী মানার দাবি করে, আমরাও মানি। আমরা ইহুদিদের নবীরেও নবী মানি, আমরা খ্রিস্টানদের নবীরেও নবী মানি, কিন্তু তারা কেউই আমরা নবীরে নবী মানে না, দুষ্টা আমরা নবী। সেটা বুঝলাম, দুষ্টা আমরা রবি, অমান্য করার দোষ আমরার বাতো করে না তারার বাতো করে, তারার বাতো। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের মধ্যে আল্লাহ সমস্ত নবী পাঠাইলেন, অর্থাৎ ইসরাইলি বংশে আসলেন সমস্ত নবী। ইসমাইলের নেক্সট জেনারেশনের মধ্যে আর কেউ নবী হইল না। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারার বংশে ইসরাইলি বংশে না পাঠাইয়া ইসমাইলি বংশে পাঠায়, ইসরাইলি বংশে 11 জন নবী সারা সমস্ত নবী আল্লাহ ইসরাইলি বংশে পাঠাইছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইসরাইলি বংশে না পাঠাইয়া ইসমাইলি বংশে পাঠাইছেন। ইসমাইলের নেক্সট জেনারেশনের নাম ছিল কুরাইশ। কুরাইশ বংশের লোক যারা তারা ইসমাইল আলাইহিসের পরবর্তী বংশধর। এই কুরাইশ বংশে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে পাঠাইলেন, তখন মদিনায় যে সমস্ত ইহুদিরা বাস করত তারা মক্কার কুরাইশ বংশের বড় বড় নেতাদেরকে শিক্ষা দিল, শিখাইয়া দিল যে তোমাদের বংশে জন্মগ্রহণকারী মুহাম্মদ নামের যে লোকটা নবী হওয়ার দাবি করে সে সত্যই নবী না নবী হওয়ার মিথ্যা দাবিদার, এটা পরীক্ষা করার জন্য তোমরা রে আমরা একটা পরীক্ষা শিখাইয়া দিই। কি পরীক্ষা? যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল, শেষ পর্যন্ত তিনি মিশরের বাসিন্দা কিভাবে হইলেন? এই ইতিহাস শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে নবী রাসূলগণকে জানাইছেন, আর কেউ ইতিহাস জানে না। মুহাম্মদ যিনি সত্যই নবী হইয়া থাকে, আল্লাহ ওহির মাধ্যমে তারাও জানাই গেছে। মুহাম্মদ বলতে পারবে সত্য নবী হইয়া থাকে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেন? আর মুহাম্মদ যদি সত্য নবী না হইয়া থাকে তার সাথে আল্লাহর ওহির কোন সম্পর্ক থাকবে না। সে বলতে পারবে না সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল ইয়াকুব আল ইসলাম এবং তার পরবর্তী আওলাদেরা সিরিয়ার বাসিন্দা ছিল মিশরের বাসিন্দা কিভাবে হইল, নবী না হইলে বলতে পারবে না, নবী হইলে বলতে পারবে? এই প্রশ্নটা মদিনার ইহুদিরা মক্কার কুরাইশ বংশের লোকরে শিখায়। ইহুদিদের শিক্ষা দেওয়া প্রশ্ন মক্কাবাসী কুরাইশ বংশের লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করে, বলল মুহাম্মদ তুমি যদি সত্যই নবী হইয়া থাকো তাহলে বলো তো ইয়াকুব তো জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা ছিল, তার আওলাদেরা হলো বনি ইসরাইল এরা সিরিয়ার বাসিন্দা, মিশর কেমনে গেল? মুসা আলাইহিস সালামের জন্মই হইল মিশর, ইনি তো বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের বংশ মিশর গেল কেমনে? যে কারণে মিশরে বনি ইসরাইলের নবী মুসা জন্ম হইল। এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে প্রমাণ হবে তোমার সাথে আল্লাহর ওহির সম্পর্ক আছে, সত্যিই তুমি নবী। এই প্রশ্নের জবাব যদি দিতে না পারো তাহলে প্রমাণ হবে তোমার সাথে আল্লাহর ওহির কোন সম্পর্ক নাই, তুমি সত্য নবী না। এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাযিল করেছেন। এটা হলো সূরা ইউসুফের শানে নজুল, এটা আমি বিগত বছর আপনাদেরকে বলেছি, আজকে আবার স্মরণ করাই দিলাম আগের পরের কথার সম্পর্ক ঠিক রাখাতে। ইহুদিদের শিখাইয়া দেওয়া এই প্রশ্ন কুরাইশ বংশের লোকেরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়া সূরা ইউসুফ নাযিল করলেন। এই জন্য কয়েক আয়াত পরে আল্লাহ বলেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে রয়েছে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে রয়েছে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব। প্রশ্ন কি? যারা বনি ইসরাইলের বংশ সিরিয়ার বাসিন্দা ছিল মিশর গেল কেন? এই হইল প্রশ্ন। আল্লাহ বলেন প্রশ্নের জবাব আছে কোন ঘটনায়? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কিভাবে? ইউসুফ আলাইহিস সালামকে তার বড় দশ ভাইয়েরা প্রথমে দুশ্মনী করে কুয়ায় নিক্ষেপ করেছিল, তারপরে একদল ব্যবসায়ী কুয়ার থেকে উঠাইয়া নেওয়ার পরে নিজেদের শুধু বাইটারে গুলাম কইয়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে গুলাম জানিয়া কিনে আনিল, নিয়া মিশরের বাজারে বিক্রি করল। বলেন কিনে নিল কোন দেশ থেকে? সিরিয়ার থেকে। বিক্রি করলো নিয়া কোথায়? এক পর্যায়ে তিনি মিশরে বহুদিন থাকার পরে মিশরের বাদশাহ হইল। মিশরের বাদশাহ হওয়ার পরে সিরিয়াতে তার বংশের যারা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে সিরিয়া থেকে তিনি মিশর নিয়ে বসবাস করার ব্যবস্থা করে। অতি সংক্ষেপে ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, বুঝে থাকলে বলেন সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হইল? ইউসুফ আল ইসলামের মাধ্যমে। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, ইউসুফ এবং তার ভাইদের ঘটনার ভিতরে রয়েছে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তা সূরা ইউসুফের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের ইতিহাস আগাগোড়া সবিস্তারে বর্ণনা করেছেন। অথচ কোরআন শরীফ দুনিয়ার কোন মানুষকে ইতিহাস শিক্ষা দেবার জন্য আল্লাহ নাযিল করেন, ত্রিশ পারা কোরআন নাযিল করেছেন আল্লাহ দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ শিক্ষা দেওয়ার জন্য। এটাও আপনাদের ইয়াদ রাখার ব্যাপার। পিছপাড়া কোরআন নাযিল করেছেন দুনিয়ার মানুষকে কি শিক্ষা দেওয়া যায়, জান্নাতে যাওয়ার ব্যবস্থা শিক্ষা দেওয়া যায়, দুনিয়ার কোন ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য নাযিল করেননি। এই জন্য কোন ঐতিহাসিক ঘটনা কোরআনে আল্লাহ ধারাবাহিক ভাবে বলেন না। ইতিহাসের যে অংশটা মানুষের হেদায়েতের কারণ হয় ওই অংশটা বলেন, এর বেশি বলেন না। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের ইতিহাস জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবিস্তারে আগাগোড়া বললেন কেন, এই কথা বুঝাবার জন্য। ইহুদিরা তোমরা যারা প্রশ্ন শিখাইয়া দিছ আমার নবীর নবুয়ত পরীক্ষা করার লাগে, তোমরা ইউসুফ আলাইহিসসালামের ঘটনা যে পরিমাণ জানো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চেয়ে অনেক বেশি জানে। এই কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ যে কোরআনে আর কোন ইতিহাস সবিস্তারে ধারাবাহিক বর্ণনা করেন না, সেই কোরআনে একটা মাত্র ইতিহাস আগাগোড়া সবিস্তারে ধারাবাহিক বর্ণনা করছে, সেটা হলো হযরত ইউসুফ আলাইহিসসালামের ইতিহাস। এই দুইটা কথা আপনাদের মনে রাখার ব্যাপার। একটা হলো কোন ইতিহাস আল্লাহ ধারাবাহিক বলেন না কেন, ইতিহাস বলার জন্য কোরআন নাযিল হয়েছে, মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য কোরআন নাযিল হয়েছে। তবে কেন ইউসুফ আলাইহিসসালামের ঘটনা এইভাবে বললেন, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ইউসুফ আলাইহিসসালামের ইতিহাস ইহুদির থেকে বেশি জানেন ওইটা বোঝাইবার জন্য এই ঘটনা সবিস্তারে বলেছে। তোমরা প্রশ্নকারীরা যে পরিমাণ জ্ঞান রাখো আমার নবী তার চেয়ে বেশি জ্ঞান রাখে, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা সূরা ইউসুফের ভিতরে আগাগোড়া সবিস্তারে বর্ণনা করেছেন। এবং সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ইউসুফ নবীর ঘটনা, এইভাবে কোন ঘটনা কোরআনের কোন সূরার ভিতরে আল্লাহ বলেনি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনা ইলাইকা, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আপনার সাথে আমার ওহির সম্পর্ক, আপনার কাছে আমি কুরআন নাযিল করি, এই জন্য এই কোরআনের ভিতরে ওহির মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আগাগোড়া সবিস্তারে চমৎকার ভাবে আমি আপনার কাছে বলে দিলাম। এই আয়াতটা হলো সূরা ইউসুফের 3 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ওই আয়াতের তাফসীর সম্পর্কে বিগত বছর কিছু না কিছু আলোচনা হয়েছে, এই জন্য ওই আয়াতের তাফসীর থেকে আজকে শুরু করলাম। আজকে 3 নম্বর আয়াত থেকে শুরু করলাম। 2 নম্বর আয়াতের কথা যাদের মনে নাই তাদের কিছু স্মরণ করাই দেয়। আল্লাহ বলেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি, কেন সারা দুনিয়ার মানুষের বোঝার সুবিধাতে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলকে নবী বানিয়ে পাঠায়, এই কোরআন সারা দুনিয়ার মানুষের জন্য ইন্টারন্যাশনাল গাইড বুক, সারা দুনিয়ার সমস্ত মানুষকে এই কোরআন দেখতে যাওয়ার পথ বাতায়, নবীও যেহেতু ইন্টারন্যাশনাল, নবীর কাছে নাজিল করা আসমানি কিতাবটাও ইন্টারন্যাশনাল, তাহলে এই কিতাবের ভাষাটাও ইন্টারন্যাশনাল হওয়া যুক্তিসঙ্গত। কিতাব বললেন না নবী ন্যাশনাল না ইন্টারন্যাশনাল, কোরআন ন্যাশনাল না ইন্টারন্যাশনাল, এর ভাষাটাও ইন্টারন্যাশনাল হওয়া দরকার। আরবি ভাষা তো ইন্টারন্যাশনাল ভাষা না, দেখা হাত লগামে এই প্রশ্ন অনেকে করে, কথা বুঝলেন নি। আল্লাহ বলেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি সারা দুনিয়ার মানুষের বোঝার সুবিধা হবে। কেন আরবি ভাষায় নাযিল করলে সারা দুনিয়ার মানুষে বুঝবে কেন, কিভাবে? ইংরেজি ভাষাভাষীরা তো আরবি কোরআন বুঝে না, বাংলা ভাষাভাষীরা তো আরবি কোরআন বুঝে না, অন্যান্য ভাষাভাষী তো আরবি কোরআন বুঝে না, তাহলে আরবি কোরআন সারা দুনিয়ার মানুষের বোঝার সুবিধা কিভাবে হইল? আর এই আরবি ভাষাটা ইন্টারন্যাশনাল ভাষায় কিভাবে হইল? এই কথাটা বোঝার জন্য আগে আমাদের স্মরণ রাখা দরকার, ইন্টারন্যাশনাল ভাষা কারে কয়, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা, যেই ভাষা কেউ বুঝে কেউ বুঝে না, আর যেই ভাষা সবাই বুঝে, এটা আগে দেখো, যে ভাষা কেউ বুঝে কেউ বুঝে না এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হতে পারে না, যে ভাষা সবাই বুঝে এইটা হবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষা ইংলিশ দেশের মানুষে বুঝে, বাংলাদেশের মানুষে বুঝে না, বাংলা ভাষা বাংলাদেশের মানুষে বুঝে, ইংলিশ দেশের মানুষে বুঝে না। দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো ভাষাভাষী হোক, যে কোনো দেশে জন্মগ্রহণ করুক, যে কোনো অঞ্চলের হোক, মরণের পর থেকে সবার আরবি ভাষা বুঝতে বাধ্যতামূলক। মরণের পরে মুনকার নাকির ফিরিশতা তোয়াল করেন তিনটা, শুধু বাংলাদেশের মুসলমান মরলে না আরব দেশের, শুধু আরব দেশের মানুষ মরলে না আমেরিকার, শুধু মুসলমান মরলে না অমুসলমান, তিনটা প্রশ্ন করা হয় মোটাই। একটা প্রশ্ন হইল মার রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন হইল মা দীনুকা, তোমার ধর্ম কি? তিন নম্বর প্রশ্ন হবে মান হাজার রাজুল্লাজি বৈশাফিক ও মায়ুকালু মোহাম্মদ, মুহাম্মদ নামক যাকে তোমাদের হেদায়তের জন্য পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার মতামত। প্রশ্নটা হবে কোন ভাষায়? ইংলিশ ভাষাভাষী মরলেও আল্লাহ তখন আরবি ভাষা বোঝার যোগ্যতা দান করবেন, জবাব আরবিতেই দেবে। বাংলা ভাষাভাষী মরলেও প্রশ্ন আরবিতেই করা হবে এবং সে তার প্রশ্ন বোঝারও যোগ্যতা দান করবেন, জবাব দেওয়ার যোগ্যতা দান করবেন। যে কোনো ভাষাওয়ালা মরুক, মরলে মরা মাত্রই তাকে আরবি ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেয়া দেবে। সওয়ালও করবো আরবিতে, জবাব দেওয়া লাগবো আরবিতে, কোন কোন দেশের মানুষ, তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা হইল? আরবি। কবরেও কথাবার্তা চলবে সমস্ত মানুষের আরবি ভাষায়, হাসরের মাঠেও সমস্ত মানুষের কথাবার্তা চলবে আরবি ভাষায়, জান্নাতে যারা যাবে যে কোনো দেশের মানুষ কথাবার্তা চলবে আরবি ভাষায়, জাহান্নামে যারা যাবে যে কোনো দেশের মানুষ কথাবার্তা চলবে আরবি ভাষায়, জান্নাতিরা জাহান্নামীরাও কথাবার্তা বলবো আরবি ভাষায়। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে ফরমাইয়া তাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাঈবিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলেন জান্নাতিরা জাহান্নামীরে ডাকিয়া জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা কোন অপরাধে তোমরা জাহান্নামী হলে? কোন ভাষায়? জাহান্নামীরা আরবিতে জবাব দিব, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লিদের দলভুক্ত ছিলাম না, জাহান্নামী হওয়ার প্রথম কারণ। দুনিয়াতে কাদের দলভুক্ত ছিলাম না? মুসল্লি কারে কয়? বেনমাজি রে, নমাজি। দুনিয়াতে নমাজিদের দলভুক্ত ছিলাম না, এটা হলো জাহান্নামী হওয়ার প্রথম কারণ। জান্নাতিরা প্রশ্ন করবে কোন ভাষায়? জাহান্নামীরা জবাব দিবে কোন ভাষায়? কবর জগতেও আরবি চলে, হাসর জগতেও আরবি চলে, জান্নাতেও আরবি চলে, জাহান্নামেও আরবি চলে, দুনিয়াতেও কোনো না কোনো দেশে আরবি চলে, দুনিয়াতেও কোনো না কোনো দেশে। এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করলে হইল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। ইন্টারন্যাশনাল নবীর কাছে ইন্টারন্যাশনাল গাইড বুক ইন্টারন্যাশনাল ভাষায় নাজিল করলাম, তখন বিষয়টা বুঝে আসলো না আপনাদের? নবী ইন্টারন্যাশনাল, গাইড বুক ইন্টারন্যাশনাল, ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল, কথা বুঝে আসছে কিনা? বুঝলো? আর একটা কথা বোঝার বাকি, যে দুনিয়াতে তো সর্বলোকে আরবি বুঝে না, যদিও কবরে সর্বলোকে আরবি বুঝবে, আসরের মাঠে সর্বলোকে আরবি বুঝবে, জান্নাতের সর্বলোকে আরবি বুঝবে, জাহান্নামের সর্বলোকে আরবি বুঝবে, দুনিয়ার সর্বলোকে তো আরবি বুঝে না। কাজেই এই কোরআন আরবি ভাষায় নাজিল করার কারণে সারা দুনিয়াবাসীর বোঝার সুবিধা হইল কিবা? এই প্রশ্নের জবাব হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরব দেশে জন্ম দিয়া পারে, এই জন্য জন্মগত ভাবে তার মাতৃভাষা ছিল আরবি। এটা বোঝা তো কোনো কঠিন ব্যাপার না, নবীর মাতৃভাষা যে আরবি ছিল। নবীর জন্ম হওয়ার পরে যেই সমাজে লালিত পালিত হয়েছেন এই সমাজের আরবি ভাষা নবীর ভাষা ছিল। এই নবীর কাছে যদি কোরআন ইংলিশে না দিল হইত, এই নবীর কাছে যদি কোরআন ফার্সিতে না দিল হইত, এই নবীর কাছে যদি কোরআন উর্দুতে না দিল হইত, এই নবীর কাছে যদি কোরআন বাংলাতে না দিল হইত, যে নবীর কাছে নাযিল হইল সেই নবী নিজেই বুঝতেন। যে নবীর কাছে কোরআন নাযিল হইল ইনি নিজে যদি কোরআন না বুঝতেন তাহলে দুনিয়ার আর কে বুঝত? কেউ বুঝতে পারত। এই কারণে নবীর মাতৃভাষা হওয়ার কারণে আল্লাহ নবীর কাছে আরবিতে কোরআন নাযিল করায় সুবিধা হয়েছে কি, সারা দুনিয়ার যে কোনো ভাষাওয়ালা কোরআন বুঝতে হইলেই আরবি শিখবে কোরআন বুঝবে, আরবি শিখবে কোরআন বুঝবে। নবীর কাছে আরবি কোরআন নাযিল করার কারণে আরবিতে নবী কোরআন বুঝেছেন, আরবিতে নবী সাহাবায়ে কেরামকে কোরআন বুঝাইছেন। অন্য যে কোনো দেশের যে কোনো ভাষাওয়ালা কোরআন বুঝতে চাইলেই সহজ ব্যবস্থা, আরবি শিখো কোরআন বুঝো, আরবি শিখো কোরআন বুঝো। তাহলে কোন দেশের মানুষের জন্য আরবি শিখার সুযোগ নাই? সব দেশের জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি যাতে যাতে তোমরা সকলে বুঝতে পারো। এই জন্য আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইল। ডক্টর মরিস বুকাইল ধর্ম বিশ্বাসে খ্রিস্টান ছিলেন। তার মনের মধ্যে এক সময় একটা কুবুদ্ধি জাগলো, কুবুদ্ধি বুঝেন তো, একটা কুবুদ্ধি জাগলো। কি কুবুদ্ধি? যে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনে যদি কোনো ভুল বাইর করা যায় তাহলে সারা দুনিয়াতে প্রচার করে দেওয়া যাবে মুসলমানের ধর্মটাকে। এই কুচিন্তায় ডক্টর মরিস বুকাইলি কোরআন শিক্ষা করার মনস্থ করল, না শিখলে তো ভুল ধরতো। কোরআন শিখতে এসে দেখলো যে আরবি ভাষা না জানা পর্যন্ত কোরআন শিখার কোনো পথ নাই। বাধ্য হইয়া সৌদি সরকারের সাথে সম্পর্ক করিয়া ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা পুরাপুরি কন্ট্রোল করলেন, আরবি ভাষা পুরাপুরি আয়ত্ত করলেন। এই আরবি ভাষার মাধ্যমে তখন তিনি কোরআন শিখা শুরু করলেন, ইসপারা কোরআন শিখা শেষ করলেন। পরের ঘটনা পরে কই আগে বলেন, ডক্টর মরিস বুকাইলি আরবিদের আরবি ভাষাভাষী ছিলেন না ইংলিশ ভাষাভাষী? কোরআন শিখা সম্ভব হইল কিনা? হইল। তুমি পৃথিবীর যে কোনো ভাষার মানুষ হোক আরবি শিখলেই তুমি কোরআন শিখতে পারো। ডক্টর মরিস বুকাইলি ঠিক একই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে আল্লাহ বলেছেন আরবিতে নাযিল করেছি তোমাদের সকলের গুলার সুবিধার জন্য, এই পদ্ধতিতে ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখতে পেরেছেন আরবি ভাষা শিখার মাধ্যমে। আরবি ভাষা শিখে তিনি তিস পড়া কোরআন আগাগোড়া পরে যখন দেখলেন এখানে কোনো ভুল পাওয়া যায় না, তখন তিনি খবর পাইলেন মিসরের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশন আছে। তিনি ভাবলেন যে আধুনিক জগতের পেজ গুলিতে কোরআন যে ছাপছে এই কোরআনকে হযরত উসমানের হাতের লেখা কোরআনের এডিশনের মিলাইলে অবশ্যই কিছু না কিছু বলতে পারি। এই বুদ্ধি করে তিনি এই প্রেসের ছাপা কোরআন নিয়ে ওই উসমান রাদিয়াল্লাহুর হাতের লেখা কোরআনের এডিশনের সাথে মিলাইলেন। মিলাইয়া দেখলেন একটা কথার মধ্যে ব্যতিক্রম নাই, একটা শব্দের মধ্যেও ব্যতিক্রম নাই, একটা অক্ষরের মধ্যেও ব্যতিক্রম নাই, একটা নুক্তার মধ্যেও ব্যতিক্রম নাই, একটা জের জবরের মধ্যেও ব্যতিক্রম নাই। এই অবস্থাটা তার কাছে ধরা পড়ার পরে আসছিলেন ইসলাম ধর্মকে ভুল ঘোষণা করার জন্য নিজেই কলেমা করে মুসলমানদের। তিনি ইউরোপের সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি,
ফ্রান্স
ইউরোপ মহাদেশের ডক্টর মরিস বুকাইলি, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি একটা সারা বিশ্বে আন্দোলন সৃষ্টিকারী একটা গ্রন্থ রচনা করলেন, দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ প্রকাশ হয়েছে বাইবেল কোরআন বিজ্ঞান। সেই গ্রন্থে ভদ্রলোক প্রতিটি পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় বিজ্ঞানের কষ্টিপাতরে যাচাই করে প্রমাণ করেছেন কোরআনের সত্যতা। কিন্তু আমাদের বর্তমান দুঃখজনক ঘটনা, আমাদের বর্তমান সমাজে একজন ডাক্তারের আবির্ভাব হয়েছে, আরবি ভাষাও শিখেননি, কোরআন শিখবেন দূরের কথা, কোরআনের সহি তিলাওয়াতও শিখেননি, কিন্তু খ্রিস্টানদের সাথে ইসলাম ধর্ম নিয়ে বহস করতে যান। এইরকম এক বহসে এক খ্রিস্টান বহসকারী বলল যে কোরআনের অমুক আয়াতে অমুক বিষয়ে ভুল আছে। তিনি বললেন ভুল থাকতে পারে। ডক্টর মরিস বুকাইলি কয় একটা শব্দের মধ্যেও ভুল নাই, ডক্টর মরিস বুকাইলি বলেন একটা অক্ষরের মধ্যেও ভুল নাই, ডক্টর মরিস বুকাইলি বলেন একটা নকশার মধ্যেও ভুল নাই, ডক্টর মরিস বুকাইলি বলেন একটা জেন নম্বরের মধ্যেও ভুল নাই। আর ইনি একজন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার, সেজে বলেন কোরআন ভুল থাকতে পারে। তাহলে কোরআনের শুরুতে আল্লাহ কি বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তো কি সন্দেহ আছে, লড়াইবাজিও তো সন্দেহ আছে, তিনি বলেন সন্দেহ আছে ভুল থাকতে পারে। আজ আমরা কোরআন কার কাছে শিখতে যাব, আগে কারে কিনে নিতে হবে, তিনি কোরআন কি পরিমাণ শিখছে, ওই লোকের কাছে আমরা কোরআন শিখতে যাব যিনি নিজে কোরআন শিখতে পারেছেন। ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখার পরে আমাদেরকে কোরআন শিখানোর চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে এমনও কিছু এমন একজন ডাক্তার আছেন যিনি ডক্টর নন ডাক্তার, কোরআন আরবি ভাষা শিখবেন দূরের কথা, কোরআন শিখবেন দূরের কথা, কোরআনের সহি তিলাওয়াতও শিখেননি, তিনি ইসলাম এর সত্যতা প্রমাণ করার জন্য খ্রিস্টানের সাথে বহস করতে গিয়া খ্রিস্টানের দাবি মান্যে আছেন কোরআনে ভুল হইতে পারে। সূরা ইউসুফের দুই নম্বর আয়াতে আল্লাহ এই জন্য বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। যেভাবে ডক্টর মরিস বুকাইলি ইংলিশ ভাষাভাষী হইয়াও আরবি ভাষা শিখেই কোরআন শিখতে পারছেন, ঠিক তেমনিভাবে সারা বিশ্বের যে কোনো ভাষাভাষী আরবি ভাষা শিখার মাধ্যমে কোরআন শিখতে পারে। এই কারণে যারা আরবি ভাষার মাধ্যমে কোরআন শিখেছেন তাদের দায়িত্ব হইল, যারা আরবি ভাষা শিখে নাই তাদেরকে কোরআন বুঝাইয়া দেওয়া, এটার নাম ওই তফসিরুল কোরআন। এই কথাটা আমাদের বোঝার দরকার, তফসিরুল কোরআন। একজন আরবি ভাষা শিখতে পারলো, ওই লোকেরও কোরআন বোঝা দরকার না, কোন মুসলমানের কোরআন বোঝা দরকার নাই, সমস্ত মুসলমানের এই কোরআন বোঝা দরকার, কিন্তু কোরআন বোঝা সম্ভব নয় আরবি ভাষা না শিখে। এখন আমার জীবন শেষ হইয়া গেল আরবি ভাষা শিখলাম না, অথচ আমি মুসলমান হিসেবে কোরআন বোঝা দরকার, কিভাবে শিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে আলেমদেরকে ট্রান্সলেটার বানাইয়া দিচ্ছে। আলেমগণ হইলেন সারা বিশ্বের সমস্ত বিভিন্ন ভাষাভাষীদের কোরআন বোঝার জন্য ট্রান্সলেটার। কাজেই আলেমরা তো আরবি ভাষা শিখবেন না, শিখলে তো আলিমই হইতে পারবেন না। আর আলিমরা যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কোরআন বোঝাবার ট্রান্সলেটার, কাজে এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য কোরআন বোঝার ব্যবস্থা করে দিয়েছে। এবার বলেন কোরআনের ভাষাটা কি হইল, কোরআনের আরবি ভাষাটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হইল না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জেনারেল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের দুই নম্বর আয়াতে কথা বলেছেন কোরআনকে আমি আরবি ভাষায় এই সমস্ত সুযোগ সুবিধার জন্য তোমাদের এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি। এটি হল দুই নম্বর আয়াতের বিষয়বস্তু যা গত বছর আলোচনা হয়েছে। আপনাদের কারো মনে না থাকলে অথবা কেউ উপস্থিত না থাকলে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন না, এই জন্য স্মরণ করাইয়া দিলাম। তিন নম্বর আয়াতে বলেন কোরআনের কোন ঘটনাই আমি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে বলি না, কিন্তু শুধুমাত্র ইউসুফ ইসলামের ঘটনাটা আগাগোড়া ইতিহাসের বিবরণের ভঙ্গিতে বলেছি। এটা কোন কারণে, ইহুদিরা মদিনার ইহুদিরা যেন বুঝতে পারে যে তোমরা তোমাদের বংশ সম্পর্কে যতটুকু জানো আমার নবী তোমাদের বংশের না হইয়াও তোমাদের বংশ সম্পর্কে একটু বেশি জানেন। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের তিন নম্বর আয়াতে বলেন যে এই কোরআন নাযিলের সূত্রে আমি আপনার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার চমৎকার পদ্ধতিতে আগাগোড়া সবিস্তারে বর্ণনা করেছি। এটা হল সূরা ইউসুফের তিন নম্বর আয়াতের বিষয়বস্তু। তারপরে চার নম্বর আয়াত, ইয়া ক্বালা ইউসুফ লিআবিহি ঘটনার সূচনা 3 নম্বর আয়াত থেকে শুরু হইল। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন 7 বছরের শিশু ছিলেন, কোন নবীর ছেলে ইয়াকুব আলাইহিসসালামের সর্বমোট 12 ছেলে ছিল। প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা, এই জন্য ইহুদিরা তার নামে নামে নিজেদের বংশের নাম রাখে। ইহুদিরা নিজেদের বংশের নাম ইহুদি রাখছে ইয়াকুব আলাইহিসসালামের প্রথম ছেলের নামে নামে। প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা, তার নামে নামে ইহুদি বংশের নামকরণ করা হয়। 11 নম্বর ছেলের নাম ছিল ইউসুফ, 12 নম্বর ছেলের নাম ছিল বিনিয়ামিন। বর্তমান ইংরেজি ভাষাভাষীরা এই বিনিয়ামিন শব্দটারে বিনিয়ামিন কেন, এরা বেঞ্জামিন, এরা বেঞ্জামিন কর। এই বেঞ্জামিন শব্দটা আসলে বিনিয়ামিন। ইউসুফ ইয়াকুব আলাইহিসসালামের সবচেয়ে ছোট ছেলের নাম ছিল বিনিয়ামিন, 12 নম্বর ছেলের নাম ছিল বিনিয়ামিন, 11 নম্বর ছেলের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিসসালাম। বড় 10 ভাই 1 মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছিলেন, আর ইউসুফ এবং বিনিয়ামিন তারা দুজন আর 1 মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছিল। আর এই ইউসুফ এবং বিনিয়ামিন তারা দুজন ছিলেন বড় 10 ভাইয়ের 7 মায়ের সন্তান। বড় 10 ভাই ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালামের 7 ভাই, বাবা 1 মা 2। বড় 10 ভাইয়ের জন্মের পরে তাদের মা মারা গেছিলেন, তাদের মা মারা যাওয়ার পরে তাদের খালাকে বিয়ে করেছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম। তাদের খালা যখন ইয়াকুব আলাইহিসসালামের বিবি হয়ে ওনার ঘরে আসলেন, তখন আগের বছর হযরত ইউসুফ আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, আর পরের বছর বিনিয়ামিন জন্মগ্রহণ। ইউসুফ আলাইহিসসালামের মা এমনি ছিলেন স্বাস্থ্যগতভাবে খুব দুর্বল, এর মধ্যে আগের বছর এক ছেলে আর পরের বছর আরেক ছেলে জন্ম হওয়ায় মারাত্মকভাবে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করলেন। ইউসুফ আলাইহিসসালাম এবং ছোট ভাই বিনিয়ামিনকে শিশু অবস্থায় রেখে তাদের মা ইন্তেকাল করলেন। কথাটা বুঝলেন কিনা? শিশুর মা মারা যাওয়া শিশুর বাবার অন্তরে শিশুর প্রতি দরদ একটু বেশি থাকার কথা না? যে লুকাপ্তার ছেলের মা একথা করার কথা ছিল যখন বাবাই করতে হয়, এই জন্য এরকম শিশুর প্রতি বাবার অন্তরে দয়া মায়া বেশি থাকে। কেমন অবস্থায় হযরত ইয়াকুব আলাইহিসসালাম একদিন মা মারা যাওয়া দুইটা শিশু ইয়াকুব, ইউসুফ এবং বিনিয়ামিন তাদের দুইজনকে গুম করাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় হঠাৎ ঘুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম চিৎকার দিয়া কামলেন। শিশুরা এইভাবে নিশ্চিন্ত মানে ঘুমাইতেছে হঠাৎ কামড়ে কামড়ে এরকম করে। কোন সময় ঘুমের মধ্যে শিশুরা আসেও, কোন সময় ঘুমের মধ্যে শিশুরা কামড়েও, শিশুদেরই হতো। কিন্তু বাবার মনে তো এমনি তার মা নাই, শিশু ঘুম পাইছি কামলো কেন? কান্দার আওয়াজ শোনার সাথে সাথে ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টি চলে গেল ওই শিশু ইউসুফের দিকে। যখন তিনি নামাজে দাঁড়ান, এখানে বিষয়টা বোঝার জন্য নামাজের একটা জরুরি মশলা আমাদের স্মরণ থাকা দরকার। নামাজে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সেজদা স্থানে রাখার জন্য ইচ্ছাকৃত ভাবে যদি কেউ দৃষ্টি অন্যদিকে নেয়, সুন্নত লঙ্ঘন হওয়ার কারণে তার নামাজের সওয়াব কম হয়। দৃষ্টি অন্যদিকে ফিরাইতে গিয়া যদি চেহারা কেবলা থেকে ফিরে যায় তাহলে সওয়াব আরো নষ্ট হয়। দৃষ্টি অন্যদিকে ফিরাইতে গিয়া যদি সিনা ও কেবলার দিক থেকে ফিরে যায় তাহলে নমাজ বাতিল হইয়া যায়, নমাজ ক্যান্সেল হইয়া যায়। আর যদি অলককে বেখিয়ালে দৃষ্টি এক মুহূর্তের জন্য ভিন্ন দিকে ফিরে চলে যায় আবার সাথে সাথে ফিরাইয়া নিয়ে আসে, এলে নামাজ নষ্ট হয় না, সওয়াব নষ্ট হয় না, মকবুল। মাসালা স্মরণ রাখা দরকার। আমি নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রাখলাম, হঠাৎ এক সেকেন্ডের জন্য নজর ভিন্ন দিকে চলে গেল, সাথে গিরা এনে আসলাম, হইল নামাজের কোনো ক্ষতি, নামাজের কোনো ক্ষতি হইল, নজর গেলে পরে ফিরাইয়া না আনলে নামাজ মকরু হয়, নামাজের সোয়াব নষ্ট হয়, সাথে সাথে ফিরাইয়া আনলে নামাজের ক্ষতি হয় না, নামাজের সোয়াব নষ্ট হয়। ইয়াকুব আলাইহিসসালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় যখন শিশু মা মারা যাওয়া শিশু ছেলে ইউসুফ ঘুমের মধ্যে কাঁদলেন, এক মুহূর্তের জন্য নজর চলে গেল তার দিকে, আবার ফিরাইয়া নিয়ে আসলেন নামাজ, হইল নামাজের কোনো ক্ষতি হইল না। কিন্তু তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলেন, ও ফিরিস্তারা তোমরা দেখো, তিনি আমার সাধারণ বন্দনা, তিনি আমার বিশেষ বন্দনা, আমার মহব্বতে আমার ভালোবাসায় আমার ইবাদত বন্দেগীর জন্য নামাজে দাঁড়াইছেন। এখানে তার শিশুর মায়া আমার মহব্বতের মধ্যে ডিস্টার্ব করলো তো, ছেলের মায়া আল্লাহর মহব্বতে এক মুহূর্তের জন্য ডিস্টার্ব তো করলো। আমার এমন একজন বিশেষ বান্দাদের জন্য উচিত নয় যে তার মা মারা যাওয়া শিশুর ভালোবাসা আমার ভালোবাসায় ডিস্টার্ব করা তার জন্য উচিত নয়, উচিত ছিল না তার এই এই কাজটা করা, তার যে এই কাজটা করা উচিত ছিল না, এটা আমি তাকে শিক্ষা দেব কিসের মাধ্যমে? প্রায় সারা জীবন বর ইউসুফকে তার চোখের আড়াল করে রাখবো। ওই দিনই আল্লাহ ফিরিস্তাদেরকে সাক্ষী রাখলেন, তোমরা সাক্ষী দেখো সারা জীবন বর তিনি আর ইউসুফকে চোখে দেখতে পাইবেন না, এমন অবস্থা ইউসুফকে আমি রাখ। এই কথাটা মনে না রাখলে আল্লাহ কেন বড় দশ বাইরের সুযোগ দিলেন কুয়ায় ফেলার জন্য? আল্লাহ কেন বড় দশ বাইরের সুযোগ দিলেন গোলাম খুঁজিয়া শুধু ভাইকে বিক্রি করার জন্য? আল্লাহ কেন ব্যবসায়ীদের সুযোগ দিলেন গোলাম জেনে ইসুফকে চিনে নিয়ে মিশরে বিক্রি করে দেওয়ার জন্য? এই সব কিছু আল্লাহর কুদরতি কেরেশমা, সবগুলি আল্লাহর কুদরতি কেরেশমা। আল্লাহ আগেই ফিরিস্তাদেরকে সাক্ষী রাখতেন, ছেলের মহব্বত আল্লাহর মহব্বতে বাধা হইয়া দাঁড়াইল, সাধারণ বন্দার না বিশেষ বন্দার, বিশেষ বন্দার জন্য এটা উচিত নয়, এটা আমি এই পদ্ধতিতে তাদের শিক্ষা দিব যে এটা উচিত নয়। এই কারণে আল্লাহ তাদেরকে সবাইকে সুযোগ দিয়া দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের আড়াল করে নিয়ে যাওয়া। এমত অবস্থায় পর্যায়ক্রমে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে হয়, শিশুকালে এই ঘটনা ঘটল, তাহাজ্জুদের নামাজের থেকে দৃষ্টি মুহূর্তের জন্য ছেলের দিকে চলে যাওয়ার ঘটনা ঘটল, ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী করে রাখলেন। তারপরে ক্রমান্বয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছরের হইল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াস শামস ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, আমি ঘুমন্ত অবস্থায় দেখি, হঠাৎ স্বপ্নে দেখি, ঘুমন্ত অবস্থায় দেখার নাম স্বপ্ন। তিনি বলেন, আমি ঘুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র সূর্য এবং 11টি তারকা আমাকে সেজদা করে, আসমানের চন্দ্র আমার সেজদা করতে দেখলাম স্বপ্নে, আসমানের সূর্য আমাকে সেজদা করতে দেখলাম স্বপ্নে, আসমানের 11টা তারকা আমাকে সেজদা করতে দেখলাম স্বপ্নে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বংশের লোকদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিশেষ জ্ঞান দান করেছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম সত্য তত্ত্ব জ্ঞানের পণ্ডিত ছিলেন, বংশগত সূত্রে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন তত্ত্বের পণ্ডিত ছিলেন, এই বংশানুক্রমে হযরত ইউসুফ আলাইহিস সালামও সত্য স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জ্ঞানের পণ্ডিত ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের স্বপ্ন শোনা মাত্রই এই স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেললেন এবং সাথে সাথে তার ছেলেকে বলে দিলেন, ছেলের বয়স তখন কত? কোন বিবরণ মতে তখন ছেলের বয়স ছিল 7 বছর। বললেন, বাবা তুমি যে স্বপ্ন দেখো এটা তো বড় মুবারক স্বপ্ন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে এত বড় মর্যাদা দান করবেন যে মর্যাদার স্বীকৃতি দিতে গিয়া আমি তোমার বাবাও তোমাকে সেজদা করব। ইউসুফ আলাইহিস সালামের মা মারা যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আবার বিয়া করলেন। তৃতীয় বিবিও ইউসুফ আলাইহিস সালামের সৎমা কিনা? তৃতীয় বিবি পরদর ভাইয়েরও সৎমা, ইউসুফেরও সৎমা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের তৃতীয় বিবি ইউসুফ আলাইহিস সালামের সৎমা, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, তোমাকে আল্লাহ ভবিষ্যতে এত বড় মর্যাদা দান করবেন, এই মর্যাদার স্বীকৃতি দিতে গিয়া আমিও তোমাকে সেজদা করব, তোমার সৎমাও তোমারে সেজদা করবে, আকাশের এগারোটি তারকা অর্থাৎ তোমার এগারোটা ভাইও তোমারে সেজদা করবে। এই স্বপ্নের মাধ্যমে বাবা তাকে আসমানের সূর্য তারে সেজদা করছে, বাবাকে আল্লাহ সূর্যের আকারে দেখাইছেন, মা উনারে সেজদা করছে, মা রে আল্লাহ আসমানের চন্দ্রের আকারে দেখাইছেন, এগারো ভাই এটা সেজদা করবে, এগারো ভাইকে আল্লাহ স্বপ্নে আসমানের তারকার আকারে দেখাইছে, সূর্য তোমারে সেজদা করে মানে আমি তোমার বাবা তোমারে সেজদা করব, চন্দ্র তোমারে সেজদা করে মানে তোমার মা তোমারে সেজদা করবে, এগারোটা তারা তোমারে সেজদা করে মানে তোমার এগারো ভাই তোমারে সেজদা করবে, এত বড় মর্যাদা আল্লাহ ভবিষ্যতে তোমারে দান করবে। এটা হইল তোমার স্বপ্নের ব্যাখ্যা। এই আয়াতের ব্যাখ্যায় এমন কতগুলি জরুরি কথা আছে, যেই কথাগুলি আমাদের বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য জানা খুব দরকার। কিন্তু সবগুলি কথা আমি আগেই বলছি, সবিস্তারে বলার উপায় নাই। সবিস্তারে বলতে গেলে একটা আয়াতের তফসিরের জন্য অন্তত সাত দিনের দরকার। এই জন্য সবিস্তারে শুনবার আজাব দ্বারা করতে পারেন না। আমি খুব সংক্ষেপে বলতেছি, চার নম্বর আয়াতে যে স্বপ্নের ঘটনাটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, এখানে আমাদের কয়েকটা জিনিস জানা জরুরি। এক নম্বর, এই সব যত ভবিষ্যতে বাস্তবায়ন হয়েছিল, আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিসরের বাদশা বানাইছিলেন, আবার নবী বানাইছিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম প্রায় 70 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম মিসরিয়াতে তার বংশের যারা ছিল সবাইকে নিয়ে মিসর গেলেন। ইয়া যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে প্রায় 70 বছর পরে হারানো ছেলে ইউসুফের সাথে বাবার প্রথম সাক্ষাৎ যখন হইল, কতদিন পরে? 70 বছর পরে সাক্ষাৎ হওয়া মাত্রই সর্বপ্রথম হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালামকে যেই প্রশ্নটা করলেন সেটা হলো, আপনার কি তকদিরে বিশ্বাস নাই? ছেলে বাবার এই জিজ্ঞাসা করে, এই সময় ছেলে অনবী, বাবা অনবী, ইয়াকুব আলাইহিস সালাম তো আগেরই নবী আর ইউসুফ আলাইহিস সালাম 40 বছর বয়সের থেকে নবী, ছেলে অনবী, বাবা অনবী, ছেলে বাবারে জিজ্ঞাসা করেন আপনার কি তকদিরে বিশ্বাস নাই? বাবা বাবা বললেন, তুমি যে বললা তকদিরে বিশ্বাস না করলে তো কোনো সাধারণ মানুষ মুসলমান হইতে পারে, আমি তো সাধারণ মুসলমান, আমি তো নবী, তকদিরে বিশ্বাস থাকে না। তখন ইনি বললেন, তকদিরে যদি সত্যি আপনার বিশ্বাস থাকতো তাহলে আমি হারাইয়া যাওয়ার কারণে আমার চিন্তায় কানতে কানতে আপনার চক্ষু দিতে বন্ধ করলেন কেন? আপনি কি মনে করেন আপনার কাছে থাকলে সুখে খাইতাম, আরামে থাকতাম? আর আপনার কাছে না থাকার কারণে আমি সুখে খাইতাম না, মজায় খাইতাম না, আরামে থাকতাম না, এটি যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনার তকদিরের বিশ্বাস গেল কোথায়? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আপনার চোখের সামনে থাকলে আমি মজায় খাইবো আরামে থাকবো, আর চোখের আড়ালে থাকলে আমি মজায় খাইতে পারবো না আরামে থাকতে পারবো না, এই কথা বিশ্বাস করে যদি আপনি কামলে থাকেন চক্ষু নষ্ট করে থাকেন তাহলে আপনার চোখ দিলে বিশ্বাস গেল কোথা? বাবা জবাবে বলেন, আমি তো এই কারণে কাঁদছি না, তুমি আমার কাছে থাকলে আরামে থাকবে আর আড়ালে থাকলে তুমি কষ্টের দিন কাটাইবে, এইরকম আকিদা বিশ্বাস তো আমার নাই। তোমার তকদিরে আল্লাহ যে পরিমাণ সুখ দুঃখ রাখছেন এই পরিমাণ সুখ দুঃখ আমার কাছে থাকলেও হবে দূরে থাকলেও হবে। ছেলে আবার জিজ্ঞাসা করেন, তাহলে কান্দেন কেন? জীবন দেখি গোসল জীবন যাপন করো তাহলে তুমি জান্নাতে যাবে, আর যদি তুমি যদি আল্লাহর না ফরমানি শিখো তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। সেই চিন্তা এখান থেকে নেই, তোমার দুনিয়ার সুখ দুঃখের চিন্তা এখান থেকে না, আখেরাত ধ্বংস হবে না আখেরাত রক্ষা হবে তোমার, সেই চিন্তা এখান থেকে ঘটনা এই অংশটার মধ্যে বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য শিক্ষার ব্যাপার। আমার কলিজার টুকরা ছেলেটা, আমার কলিজার টুকরা মেয়েটা কোন পরিবেশে দিলাম? জান্নাতে যাওয়ার পরিবেশে দিলাম না জাহান্নামে যাওয়ার পরিবেশে দিলাম? এই শিক্ষা বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য এই আয়াতের তফসীলের মধ্যে আছে। কিন্তু বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের বাস্তব অবস্থা যেটা, পরকালে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেটা চিন্তা করার দরকার নাই, দুনিয়াতে আরামে থাকার ব্যবস্থা আমার ছেলে মেয়ের জন্য করা দরকার। এই মন মানসিকতা বেশিরভাগ মুসলমানের আছে কিনা, আমার ছেলে হোক আমার মেয়ে হোক পরকালে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেই চিন্তা কে, দুনিয়াতে আরামে থাকবে না বেআরামে থাকবে ওই চিন্তা করাটাই আসল। এইরকম চিন্তা যে সমস্ত মুসলমান মা বাবাই করে, যে সমস্ত মুসলমান মা বাবা নিজের ছেলেরে নিজের মেয়েরে এমন পরিবেশে দেয় যে পরিবেশে দিলে শিক্ষিত হইবে, জ্ঞানী হইবে, গুণী হইবে, চাকরিজীবী হইবে, বুদ্ধিজীবী হইবে, ধন সম্পদ অর্জন করতে পারবে, দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতে পারবে, মজায় খাইতে পারবে, আরামে থাকতে পারবে, ওই পরিবেশে দেওয়ার জন্য পাগল পারা। কিন্তু যে পরিবেশে দিলাম সেই পরিবেশে গেলে জান্নাতের পথে চলতে পারবে না জাহান্নামের পথে চলবে, যে চিন্তা করার কোন দরকারই মনে করে না বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান। তাদের জন্য ইউসুফ নবীর কিচ্ছা নিন না কি শিক্ষা করবো কি ইন্টারেস্টের জন্য মজা বুক করবার লাগে না কিছু শিক্ষা গ্রহণ করবার, শিক্ষাটা নিতে হবে, শিক্ষাটা না শুনলে তো শিক্ষাটা শুনলে কোনো লাভ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে দেখাইতে বলেন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও, তোমাদের বাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলাও। সুতরাং যে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, স্ত্রীরে নামাজ করার জন্য কোন ব্যবস্থাও করে, এই স্বামী নিজের নামাজের কারণে জাহান্নাম থেকে রক্ষা পাবে না। আমরা কি নামাজি ছিল না, স্ত্রীরে নামাজি বানাইল না, এই জন্য পরীক্ষা হয়ে গেল। স্বামী যদি নামাজি হয় আর স্ত্রী যদি বেনামাজি হয়, স্ত্রীরে যদি নামাজি বানায় না স্বামী, স্বামীর নিজের নামাজ তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। তোমার স্ত্রীরে কেন নামাজি বানাইলে না, সেই অপরাধে তুমিও জাহান্নামে। কোন মুসলমান স্বামী স্ত্রী যদি দেহরদা চলে, আর স্বামী যদি দেহরদা চলতে বাধা দেন, স্ত্রী মেকেরাম দেখেন যে মেয়ে লোকটা অবাধে দেহরদা ভিন্ন পুরুষের সাথে অবাধে দেহরদা চলে, যেই পুরুষ তার স্ত্রীকে এবং যুবতী মেয়েকে এইরকম অবাধে দেহরদার চলতে দেয় ওই লোকটা হইল পুরুষ দায়ী। আর ঈশ্বরীকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন দায়ুস জান্নাতে যেতে পারে, যে পুরুষে তার বিবিরে দেহরদা চলতে বাধা দেয় না, যে কি দায়ুস নারী দায়ুস না পুরুষ দায়ুস, যে নারীটা দেহরদা চলে এই যে হইল নারী দায়ুস, যে পুরুষটা তার নারী রেবে বদলা চলতে বাধা দেয় না এটা কি দায়ু পুরুষ দায়ু। আল্লাহ রসুল বলেন তুমি চাই পুরুষ দায়ু হও চাই নারী দায়ু হও দায়ুসের জন্য জান্নাত পাই। তাহলে বোঝা গেল স্বামী শুধু নিজের আমল করলেই নাজাত পাবে না, স্ত্রীকে জান্নাতের পথে যাবে। পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলেন তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, নিজেদের বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো, আর জীবন যাপন করো সেই চিন্তা একান্তে কান্তে আমি চক্ষু দিকে অন্য করছি। আজকের থেকে সারা জীবন মনে থাকবে কিনা ইউসুফ আল ইসলামকে হারাইয়া ইয়াকুব আল ইসলাম কান্তে কান্তে চক্ষু দিকে অন্ধ করলেন এই কারণে যে তিনি আরামে আছেন না বেআরামে আছেন, না জান্নাতের প্রতি আছেন না জাহান্নামের প্রতি আছেন। আমরা এখান থেকে কি শিক্ষা নিব? আমাদের ছেলে মেয়েরা জান্নাতের হতে আছে না জাহান্নামের হতে আছে কানবো দূরের কথা, কোন চিন্তাও তো নাই, বিক্রি করতো নাই, করবো তো নাই, কোনো ফল নাই। আমার ছেলে যত দুষ্টের সাথে চলুক না কেন, আমার মেয়ে যত অসতির সাথে চলুক না কেন, আমার ছেলে যত বড় অসৎ চরিত্র হোক না কেন, আমার মেয়ে যত বড় অসতি হোক না কেন, দুনিয়াতে যদি খুব শান্তি মতো থাকার ব্যবস্থা হয় এতেই আমি তুষ্ট।
দেখা নয় এটা অন্তর ঢুকেছে,
দুনিয়ার জীবনে মানুষকে অন্তর্চক্ষু বোঝার ব্যবস্থা দিছে। অন্তরের যে চোখ আছে এবং সেই চোখের মধ্যে দেখা যায়, এটা এটা বোঝার একটা সহজ ব্যবস্থা হইল। এই স্বপ্ন তিন রকমের হয়, একরকম স্বপ্নরে পায় রহমান, একরকম স্বপ্নরে পায় শয়তান, একরকম স্বপ্নের নাম খেয়ালি। আল্লাহ পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় এখানে রহমানই স্বপ্ন হয়, শয়তানে যে স্বপ্ন দেখায় এখানে শয়তানই স্বপ্ন হয়, কল্পনা কল্পনার স্বভাবে যে স্বপ্ন দেখায় এখানে খেয়ালি স্বপ্ন হয়, কাল্পনিক স্বপ্ন হয়। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জ্ঞান যাদের কাছে নাই, তারা কোনটা শয়তানি কোনটা রহমানি কোনটা খেয়ালি এরা বুঝতে পারে। এরা কাছে সব স্বপ্ন একাকার। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জ্ঞান যাদের আছে তারা স্বপ্ন শুনলেই বুঝতে পারে এই স্বপ্নটা শয়তানি না রহমানি না খেয়ালি। বাদশাহ হারুন ও রশিদের বিবি জুবাইদা স্বপ্ন দেখল, সারা দেশের লোকেরা তার সাথে কুকর্ম করে। বাদশাহ হারুন এত বড় লজ্জাজনক স্বপ্ন ইমাম মালিক রহমতুল্লাহ এর কাছে কেমনে কইল? বান্দি এবার এসে গিয়া পথ আনলে যে তুই দেখছ কি স্বপ্ন, খালি ব্যাখ্যাটা লইয়া বান্দি গিয়া যখন কইছে তিনি বলেন তুই মিথ্যা কইছ, এই স্বপ্ন তোর মতো মানুষ দেখতে পারে না। বান্দি আইয়া আবার খবর কইছে, আবার ঘরে সে গিয়া পথ তুই দেখছ, আবার গিয়া কইছে হুজুর আমি দেখছি, হ্যাঁ মৃত্যু এই স্বপ্ন তুই দেখতে পারত না, বিবিধা কইছ এই স্বপ্ন তুই দেখতো না। আবার এই যখন কইছে এরপরে বাড়াইছে তিনবার এর বেলা বাড়াইছে, গিয়া কইছে আমি দেখছি জনসেবা করবেন যে তারা সারা দেশের মানুষের উপকার হবে। এই দিদির নাম ছিল জুবাইদা, তিনি দেশের মানুষের জন্য একটা নদী খনন করে দিলেন, নদীর নাম নহরে জুবাইদা, সারা দেশের মানুষের উপকার। ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, তাবেঈদের মধ্যে ইনি সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা পণ্ডিত ছিলেন। তার কাছে একজন লোক এসে বলল যে হুজুর আমি স্বপ্নে দেখছি দেখি আগাম নেই, তিনি বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যা হইলো তুমি ধর্ম প্রচারক হবে। এই লোকটা পাশে দাঁড়ানো অবস্থায় আরেকটা লোক এসে বলল হুজুর আমি স্বপ্নে দেখছি আগাম নেই, তিনি বললেন তোমার স্বপ্নের অর্থ হইলো তুমি সুর। স্বপ্ন দুই রকম না ব্যাখ্যা দুই রকম, কেন হইল দেখতেওয়ালার অবস্থার ব্যবধান। আশা করি এই দুইটা ঘটনার থেকে আপনারা বুঝতে পারবেন স্বপ্নে কোন কার স্বপ্ন কেমন এবং তার ব্যাখ্যা কি। যে শুধু স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান যারা রাখেন তারা তারা আর কেউ বলতে পারে। এই কারণে স্বপ্ন দেখার নিয়ম হইল ভালো আলিম নিয়ে একটা বলওয়ালা সারা আর কারো কাছে স্বপ্নের কথা বলবেন, ভালো আলিমের কাছে বলবেন এবং যে আলিম নেক আমলওয়ালা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা আলিমের কাছে দিনে স্বপ্নের কথা বলবেন, না দরবারে স্বপ্নের কথা বলবেন না, সে বুঝবে না আপনার স্বপ্নের ব্যাখ্যা কি, উল্টা পাল্টা বলে দেবে রিয়াকশন। উল্টা পাল্টা না অনেক সময় সত্য সত্য অর্থ করলে রিয়াকশন হয়, যদি এখন করে বুঝতে না হয়। আমার কাছে একদিনে একদিনে একটা স্বপ্ন বললো, আমি বুঝতে পারছি যে এই স্বপ্নের অর্থ হলো সে মারা গেল। আমি যদি বলি তোমার স্বপ্নের অর্থ হলে তুমি মারা যাবে, তাহলে লোক সেই দিন থেকে টেনশনে পড়বে না, খানা পিনা বন্ধ হইব না, ঘুম বন্ধ হইব না, সেটা এই বছর আমার লাভ কি। আমি বললাম তোমার স্বপ্নের অর্থ বলো বাবা, বলে কিটা, বলে তোমার কাছে কোনো মানুষের পাওনা আসেনি, বলে কিছু কিছু আছে, বলে ইটা দাঁড়াই যায়, তোমার কোনো নামাজ রোজা কাজা আছে এগুলো আছে, বলে ইটা বলে আর খানা করি বলে বললে কি দিব, বলে তুমি ব্যস্ত হয়ে এই লোকটা গিয়া এই খাদা রাখছে, তার কোন মরণের টেনশন আছে, সে ঋণ পরিশোধ করার টেনশন মরণের টেনশন নাই, কিছুদিন পরে তিনি বাস্তবে কি মারা গেছে। বুঝে থাকে না বলেন তো স্বপ্ন কার কাছে বলবেন, আলিমুল কেমন দূরদর্শী বলা কোন দূরদর্শী, হ্যাঁ খালি আলিম দূরদর্শী যার সঙ্গে দেখা সে মারা যাবে, তারে মারা যাবে বলা যাবে, তারে বলা যাবে এমন ভাবে বলতে হবে যেন সে টেনশন নেওয়া না করে আবার মারা মরণের ব্যবস্থা হবে। এই কারণে এই এক নম্বর আয়াতের তফসীরে মুফাসসিরিন কেরাম লিখছেন তোমার স্বপ্ন যে কোনো লোকের কাছে বলবে না, স্বপ্ন আমরা আপনারা দেবো আগে শুনেন, বহু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কবরে মুর্দাকে মুনকার নাকি জিজ্ঞাসা করা করে, যদি সওয়ালের জবাব দিতে পারে আল্লাহ রাসূল বলেন তখন মুনকার নাকি ফেরেশতা কবর থেকে বাহির হইয়া যাওয়ার সময় বলে মান কানা উমাতিল আরুফ আল্লাযী লা ইউকিলুহু ইল্লা আহাব্বু আহলিহি, তুমি ওই বাসর ঘরের নতুন দুলামিয়ার মতো আরামের ঘুম ঘুমাও যারে তার নয়া বিবি সারা কেউ জাগাইবে না, ঠিক তেমনি ভাবে তোমারে বেহেস্তের হুরপুরির সাথে সাক্ষাতের সুসংবাদ ছাড়া তোমার এই কবরের ঘুম চাই। অন্য হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দিয়ে পরে যখন মুনকার নাকির কবর থেকে বাহির দিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠায় তাদেরকে বলেন ওয়াসিউ লাহু কবরহু ওয়াফরিসুলাহু মিনাল জান্নাহ ওয়ালবিসুলাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরটারে এত বিশাল একটা বাসর ঘর বানায় লো যে বাসর ঘরের প্রশস্ততা এত সুদূর প্রসারী, খোলা আকাশে মুক্ত চোখে চাইলে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত বিশাল তার বাসর ঘরের বাড়িতে গিয়ে কবরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতা দেখে বলেন তার এই বাসর ঘরের মধ্যে বেহেশতি বিছানা বিছায় দাও, তার শরীরের মধ্যে বেহেশতি পোশাক পরায় দাও, তার কবরের বাড়ির সাথে জান্নাতের বাড়ির কানেকশন করে দাও, যেন কিয়ামত পর্যন্ত কবরের বাড়িতে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি উপদেশ দেয়। আর যদি মুনকার নাকি ফেরেশতার সওয়ালের জবাব ঠিক মতে দিতে না পারে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন একদল মানুষ আছে জানে যে মুনকার নাকি ফেরেশতা জিজ্ঞেস করবে মার রাব্বুকা, সে বলবে হা হা লা আদ্রি হায় আফসোস আমার রবকে আমি তো জানি না, যখন জিজ্ঞেস করবে মা দিনুকা বলবে হা হা লা আদ্রি হায় আফসোস হায় আফসোস আমি তো আমার ধর্ম কি জানি না, যখন জিজ্ঞেস করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি তখন বলবো হায় আফসোস ইনি কে আমি তো চিনি না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তার কবরকে সংকীর্ণ করে, সংকীর্ণ কিভাবে এক হাদিসে উল্লেখ আছে হুকুম হওয়ার সাথে সাথে কবরের দুই পাশ বিদ্যুৎ থেকে একত্র হইয়া এমন ক্যাস লেগে তারে চাপা দিবে, কবরের দুই ভাগে টক্কর লাগবে টক্করের আওয়াজ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মানব দানব দুই জাতি সারা জীব জানোয়ারের শুনতে পায়, দুনিয়ার কোন জিন্দা মানুষকে যদি কবরের আজাবের আওয়াজ শুনতে দেওয়া হইতো এই আওয়াজের ভয়ে ভীত হইয়া পাগল দেওয়ানা হইয়া বন জঙ্গলে ঘোরাফেরা করে মারা যায়, এই কারণে আল্লাহর কুদরতি ব্যবস্থায় শুধু জিন্দা মানুষগুলি শুনতে দেওয়া হয় না আর বাকি জীব জানোয়ারের পর্যন্ত কবরের আজাব শুনতে পায়। আল্লাহ রাসূল ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের পাশে পাশে ঢুকাইয়া দিয়ে দেখাইয়া দেন বলছেন কবরের চাপের কারণে তার ডান পাশের পাগরের হার বাম পাশের পাগরের হারের পাশে পাশে ঢুকে যায়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আল বিসুলাহু আফরিসুলাহু মিনান নার, তার কবরের বাড়িতে জাহান্নামের আগুনে বিছানা বিছায় দাও, ওয়াল বিসুলাহু মিনান নার, তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও, তার কবরের বাড়ির সাথে জাহান্নামের দরজা করে দাও যেন কবরে থেকে দেখে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন লাইসাল্লাতু আলাল কাফিরে ফি কবরিহি তিসআতু ওয়া তিসউনা তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাবুহু লাউ আন্না তিন্নিনান নাফাসাত ফিদ দুনিয়া لو ان التنين نفثت في الدنيا ما انبتت حديدا او كما قال عليه الصلاه والسلام الله رسول বলেন যারা খোদা দুই বেঈমান অবস্থায় কবর বা কবরের বাড়িতে প্রবেশ করে এদের কবরে আল্লাহ 99 যা সাপ দেন বিষাক্ততাকে কামাই দেন, এক একটা বিষাক্ত সাপ যদি দুনিয়ার জগতে তার নাকের নিঃশ্বাস ফেলত আর নাকের নিঃশ্বাসের বিষে তমাম দুনিয়ার জমিন এমন বিষাক্ত হইত যে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোন গাছপালা গজাইতে পারত, যে সাপের নাকের নিঃশ্বাসের মধ্যে এমন বিষ যে দুনিয়ার জমিনে লাগলে কিয়ামত পর্যন্ত এই জমিনে গাছপালা গজাইবে না, এইরকম নিরানব্বই হাত আমরা এবার জন্য তার খবরে দেওয়া হয়। এখন প্রশ্ন হইল আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে, আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে দেখা যায় যে কোনো মানুষের পুরাতন খবর খুঁজলে বাংলে ভিতরে না দেশের বিছানা পাওয়া যায়, না আগুনের বিছানা পাওয়া যায়, না সাপ পাওয়া যায়, না মুর্দা পাওয়া যায়, না মুর্দা রাজি পাওয়া যায়। তাহলে হাদিসের বিবরণ গুলি কিভাবে বিশ্বাস করি? এইটা হইল একটা জটিল প্রশ্ন। হাদিসের এই বিবরণ গুলি কিভাবে বিশ্বাস করি? বিজ্ঞানের দ্বারা যদি মানুষ পরকাল বুঝতে পারত, কোন আসমানি কিতাবও আল্লাহ নবীর করতে হইত না, কোন নবীর উসুল পাঠাইতে হইতো না, বিজ্ঞানই তোমার ব্যস্তে যাওয়ার জন্য যথেষ্ট। বিজ্ঞানের দ্বারা পরকাল বোঝার উপায় নাই, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উসুল পাঠাইছেন, আসমানি কিতাব নাজিল করছেন তোমাদেরকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়, জান্নাতে যাওয়ার পথ শিক্ষা দেওয়ার জন্য। আধুনিক বিজ্ঞানীরা কয় আকাশ বলতে কিছুই নেই, শূন্য স্থানকে বলে। আকাশ বলতে কিছু আছে কয় না, শূন্য রে করে। বিজ্ঞানীরা আকাশ বলতে কোন পদার্থ রে কয় না, শূন্য স্থান রে করে। আপনাদের নবী মেরাজে যাওয়ার সময় কি হয়েছিল? প্রথম আসমানের নিচে গিয়া দরজা বন্ধ পাইলেন, দরজার মেঝে করাঘাত করলেন, পাড়াদার ফিরিস্তারা জিজ্ঞাসা করলো কে তুমি? জিব্রিল বলেন আমি জিব্রিল। তোমার সাথে কে? আমার সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দারওয়ান কি ইশারা করে? তুমি উপরে নিচে আসা যাওয়ার ডিউটি আল্লাহ দিবেন তোমারে, আর দরজা খোলা বন্ধ করার ডিউটি দিবেন আমাদের। মোহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া জীবন এখনো শেষ হইছে না, ওনারে যে নিয়ে আসতে পারমিশন আছে। জিব্রিল ফেরেশতা বলেন শুধু পারমিশন নয়, স্পেশাল ভাবে আল্লাহ তাকে ইনভাইট করেছেন বলে আমি সাথে নিয়ে এসেছি। তখন গেট খুলে দিল, কিচ্ছু নাই, শূন্য স্থান দেখো। এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের ভেদপাত লাগে, কিচ্ছু নাই কারণে না কিচ্ছু আছে? বিজ্ঞানে কয় নাই, আপনাদের নবীর মেরাজে কয় আছে? একটা ওই না সাতটা, এইভাবে সাতটা আসমান পার হইলেন, গেট খুলতে হইল। বিজ্ঞানে নাই কয় কেন? বিজ্ঞানে নাই বলার কারণ হইল আধুনিক বিজ্ঞান যেখানে গিয়া শেষ হইয়া যায়, কোরআনের বিজ্ঞান সেখান থেকে শুরু হয় না। আধুনিক বিজ্ঞানে জালাগাল ফায় না, দুনিয়ার মানুষকে তাল্লাগাল ফাইয়া দেওয়া, ফলাইয়া দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। আধুনিক বিজ্ঞান আসমান লাগাল ফায় না, আসমান বলতে হয় যে জিনিস আছে, এটার যে গেট আছে, এই যে পার হওয়ার ব্যবস্থা আছে, এইগুলি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আধুনিক বিজ্ঞানের অনুসরণে অনুকরণে দুনিয়াতে অনেক সুযোগ সুবিধা লাভ করা যাবে নিঃসন্দেহ। সেই বিদ্যুতের পাখা চলছে আধুনিক বিজ্ঞানের অবদান, অস্বীকার করার জন্য নাই। বিদ্যুতের বাতি জ্বলছে আধুনিক বিজ্ঞানের অবদান, অস্বীকার করার জন্য। আগের জমানায় এক এলাকার থেকে আরেক এলাকায় সংবাদ পাঠাইবার জন্য চিঠি লিখিয়া একটা লোকের হাতে দিয়া লুকরে গুড়ার দিকে শোয়ার করে পাঠাই দিত, যতদিন লাগে ততদিনে খবর হচ্ছ। আধুনিক বিজ্ঞানের অবদানে পৃথিবীর এক প্রান্ত আমেরিকায় বসে আপনারা মোবাইল ফোনে একটি দিলেন, এক সেকেন্ডে বাংলাদেশে আপনার কথাগুলি ডাইরেক্ট পৌঁছে গেল। শিক্ষার অবদান, আধুনিক বিজ্ঞানের অবদান মনে রাখতে হবে। বিজ্ঞানের অবদানে যত সুযোগ সুবিধা আমরা লাভ করতেছি, শুধুমাত্র দুনিয়ার পাঁচটাই জীবনে বুক করা যাবে, মরণের পর থেকে কোনো কাজে আসবে না, এইটা মনে রাখতে হবে। আধুনিক বিজ্ঞানের অবদান মরণের পর থেকে কোনো কাজে আসবে না, মরণের পর থেকে একমাত্র কোরআনের বিজ্ঞান কাজে আসবে। মরণের পর থেকে কোন বিজ্ঞান কাজে আসবে? কোরআনের বিজ্ঞান কাজে আসবে। এই জন্য কবরে যে মুর্দা মরে যে মরে গেলে পরে মাটির সাথে মিশে যায়, তার হাড্ডি পর্যন্ত মাটির সাথে মিশে যায়, কোথায় সাপ আর কোথায় বিচ্ছু, কোথায় আগুনের বিছানা আর কোথায় বেহেস্তের বিছানা, কিভাবে বিশ্বাস করি, এই কথাটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে মানুষকে স্বপ্নের ব্যবস্থা দান করেছে। একটু স্বপ্নে দেখে বাংলাদেশ থেকে বড় চেষ্টা করতেছে আমেরিকা আসবে, বড় উন্নত মানের জীবনযাপন পাবে, বহু টাকা রুজি হবে, চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে, কাজ হয় না, আমেরিকায় আর বল পায় না, ঘুমাই ঘুমানি মাত্রই স্বপ্নে দেখে আমেরিকায় এসে পৌঁছে গেছে। হয়নি এরকম, এটা হয় খেয়ালি স্বপ্ন, এটা রহমানিও না হয় তানিও না, যেটা কল্পনা কল্পনা। স্বপ্নে দেখে আমেরিকা এসে গেছে,
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم
মহতরম হাজিরিন, আজকে সূরা ইউসুফের 5 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করা হল। গতকালকে 4 নম্বর আয়াত পর্যন্ত 2-3-4 নম্বর আয়াতের আলোচনা হয়েছে। গতকালকের আলোচনায় বলা হয়েছে প্রায় 70 বৎসর বয়সে হযরত ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব আলাইহিসসালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছিল তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনার কি আল্লাহর তকদিরে বিশ্বাস নাই? তিনি বললেন কেন, প্রশ্নের কারণ কি? ইউসুফ আলাইহিসসালাম বললেন তকদিরে বিশ্বাস থাকলে আপনার কাছে থাকলে সুখে থাকবো আর দূরে থাকলে দুঃখে থাকবো, এই চিন্তায় কাঁদলেন কেমন? ইয়াকুব আলাইহিসসালাম জবাব দিলেন তোমার দুনিয়ার সুখ দুঃখের চিন্তায় আমি কাঁদলি নি, তুমি আখেরাতের সুখের পথে আছো না দুঃখের পথে চলে গেছো সেই চিন্তায় কাঁদছি। গতকাল খুব সংক্ষেপে বলা হয়েছে যে এই কথার মধ্যে আমাদের বর্তমান যুগের সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার। আমাদের প্রত্যেক মুসলমানের ছেলে মেয়ে এরা জান্নাতের পথে চলছে না জাহান্নামের পথে চলছে এর চেয়ে বড় ফিকির কোন মুসলমান মা বাবার জন্য হতে পারে। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বিভিন্ন ঘটনা প্রসঙ্গে দিয়েছে। গতকাল বলেছি এক আয়াতে আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, নিজেদের বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচাও। বিবিকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা, বিবির বিয়ের আগে যতদিন পর্যন্ত বাবার ঘরে লালিত পালিত হবে ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব, যে বিয়ের আগ পর্যন্ত তার জীবনটা এমন ভাবে গড়ে দেওয়া যেন বিয়ের পরে স্বামীর ঘরে সারা জীবন বর জান্নাতের পথে চলতে পারে, দায়িত্ব থাকা বাপের। যদি বাবা এই দায়িত্ব পালনে কোন ত্রুটি করে বিয়ের পর থেকে হুবহু সেই দায়িত্ব স্বামীর উপর বর্তায়। বাবা যদি সঠিকভাবে কলেমা খালাম শিক্ষা না দিয়ে থাকে, বাবা যদি আমাদের সুরা কেরাত অহিশুদ্ধ ভাবে সুরা কেরাত শিক্ষা না দিয়ে থাকে, বাবা যদি মেয়েকে পাক্কা ভাগ শিক্ষা না দিয়ে থাকে, বাবা যদি পর্দাপোশিদা শিক্ষা না দিয়ে থাকে, বাবা যদি মেয়েকে হালাল হারাম শিক্ষা না দিয়ে থাকে, বিয়ার সাথে সাথে এই মেয়েটাকে এই সবগুলি শিক্ষা দেওয়ার দায়িত্ব বলে থাকে, একটু বলুন কার উপর যায়? স্বামীর উপর। এজন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচো। কোন মেয়ে যদি বিয়ার আগে বাবা শিক্ষা দিছিল সবকিছু, বিয়ার পর থেকে যদি সেইগুলি পালন করতে চায় না, তখন সেইগুলি পালন করা স্বামীর দায়িত্ব হবে। তাই আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমিও বাঁচাও তোমার বিবিকেও বাঁচাও। সাথে সাথে তোমাদের সন্তানাদিকেও, ছেলে হোক মেয়ে হোক, তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা ডাইরেক্ট বলেননি যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, নারাউ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ইমানদারগণ, তোমাদের বিবি বাচ্চাকে ওই আগুন থেকে বাঁচাও যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এটা কোন আগুন? দুনিয়ার কোন আগুন না, জাহান্নামের আগুন। যে আগুনের লাকড়ি হবে মানুষ আর যে আগুনের লাকড়ি হবে পাথর। কথাটা এইভাবে ঘুরে বললেন কেন? এটা তো জাহান্নামের আগুন, সরাসরি জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলতে পারতেন। এর কারণ হল, আল্লাহ এই ভঙ্গিতে বলার মাধ্যমে বুঝাইতে চাইছে, তোমার চোখের সামনে যদি তোমার বিবি আগুনে ঝাঁপ দিতে চায়, তোমার চোখের সামনে যদি তোমার ছেলে মেয়ে আগুনে ঝাঁপ দিতে চায়, তাহলে তুমি সুভায় বসে বসে সাবধান করিস না মরবে এই বলে বসে থাকবে না, ঝাঁপটাইয়া ধরে তারে রক্ষা করার চেষ্টা করবে। তাহলে বোঝা গেল, নিজের বিবি আগুনে জাপ দিতে চাইলে শুধু মুখের দ্বারা বাধা দেওয়া যথেষ্ট নয়, বল প্রয়োগে তাকে বাঁচাতে হয়। নিজের ছেলে মেয়ে আগুনে জাপ দিতে চাইলে শুধু মুখের দ্বারা বাধা দেওয়া যথেষ্ট নয়, শক্তি প্রয়োগে তাকে বাঁচাতে হয়। এই বিষয়টা বোঝাবার জন্য আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে নিজেও বাঁচো, ওই আগুন থেকে বিবিকেও বাঁচাও, ওই আগুন থেকে নিজের ছেলে মেয়েকেও বাঁচাও, যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। বুঝে থাকলে এবার বলুন তো, বাসা নির্ভরতা কি হবে? সাবধান করিস না, সাবধান গুণা করিস না, সাবধান নমাজ সারিস না, না বল প্রয়োগে নমাজি বানাইয়া দেওয়া, বল প্রয়োগে গুণা সারাইয়া দেওয়া, প্রত্যেকটা বাবার উপর খরচ, নিজের ছেলেকে নিজের মেয়েকে বল প্রয়োগে নমাজি বানাইয়া দেওয়া, বল প্রয়োগে তারে গুনার কাজ ছাড়াইয়া দেওয়া। আগুনে জাপ দিতে চাইলে তুমি মুখের দায়িত্ব পালন করবে না, জাপটাইয়া ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, দুনিয়ার আগুনে পড়লে যদি জাপটাইয়া তোমার ছেলে মেয়েকে রক্ষা করতে চাও, জাহান্নামের আগুনে পড়তে চাইলে কেমন জাপটাইয়া তাকে রক্ষা করার দায়িত্ব আছে তোমার। অথচ দুঃখের বিষয়, আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান বিবিকে ঝাপটাইয়া দিলে জাহান্নামের আগুন থেকে বাঁচার দূরের কথা, ছেলে মেয়েকে ঝাপটাইয়া দিলে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে দূরের কথা, নিজেরই জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির নাই। এই এইটাই বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মত, বাবার নিজেরই জাহান্নাম থেকে বাঁচার ফিকির নাই, মায়ের নিজেরই জাহান্নাম থেকে বাঁচার ফিকির নাই, স্বামীর নিজেরই জাহান্নাম থেকে বাঁচার ফিকির নাই, বিবিরে বাঁচাবার ফিকির করবে কোন সময়, ছেলে মেয়ে বাঁচাবার ফিকির করবে। এই সমস্ত মা বাবা এবং বিবি বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাবার বিকল্প ব্যবস্থা বাইর করছেন ওলামা ইকরাম, বিকল্প ব্যবস্থা। যে সমস্ত লোক উজু গুসল কলেমা কালাম নমাজ রোজা পাক না পাক হালাল হারাম না শিখেই বয়স্ক হইয়া গেছে, এগুলি না শিখেই বিয়ে শাদী করে ফেলেছেন, এইগুলি আমল না কইরাই সন্তান আদির বাবা হইয়া গেছেন, এদের জাহান্নাম থেকে রক্ষার দুইটা বিকল্প, কয়েকটা বিকল্প ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে সহজ বিকল্প ব্যবস্থা হল, তবলিগ জমাতে যাও, চিল্লা দাও, সবচেয়ে সহজ। একাধারে 40 দিনের জন্য আপনি চলে গেলেন, ওইখানের মুরব্বীরা আপনার কলেমা সহি করে দিবে, আপনার উযু গোসল সহি করে দিবে, আপনার সূরা কেরাত সহি করে দিবে, আপনার পাকনা ভাগ ঠিক করে দিবে, আপনার আমল ঠিক করে দিবে, এবং তারা আপনার কাছ থেকে কোনো বেতন নেওয়া নয়, নিজের পয়সা খাইয়ে আপনাকে যারা বয়স্ক হইয়া গেছে, বিয়া শাদি করে ফেলাইছে, সন্তান আদির বাবা হইয়া গেছে, এখনো কলেমা কালাম সহী শিখে নাই, এখনো নামাজ বন্দেগী শিখে নাই, এখনো হালাল হারাম শিখে নাই, এদেরকে তবলিগ জমাতের লোকেরা যে শিক্ষা দেয় বেতন নেয়া না বিনা বেতনে, এত সুযোগ দুনিয়ার আর কোথাও হবে। এই গেল একটা ব্যবস্থা। দুই নম্বর ব্যবস্থা হলো, আপনি যদি বুঝতে পারেন যে আপনার এই সমস্ত ঠিক হয় নাই, আপনি কলেমা কালাম ঠিক করতে পারেন নাই, উজুগুসল ঠিক করতে পারেন নাই, আপনি বিয়া শাদী করে ফেলাইছেন, সন্তান আদির বাবা হয়ে গেছেন, এর মানে হলো আপনি অতীতের জীবন জাহান্নামের মতই পরিচালনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনো ফিরে আমার পথে চলে আসো, আমি জান্নাতে পৌঁছাই দেব। ফিরে আসার ব্যবস্থা, একজন আলেমের কাছে যাও, কোন নয় বিনয় কইরা তাকে বলো, হুজুর আমার কলেমা সহিনা, আমার উজু সহিনা, আমার গোসল সহিনা, আমার সূরা কেরাত সহিনা, আপনি দয়া করে আমাকে হয়তো এশার নামাজের পরে, না হয় ফজরের নামাজের পরে, না হয় আসরের নামাজের পরে পাঁচটা মিনিট সময় দেন, আমার কলেমাটা আপনাকে শোনাইব, আপনি সহি করে দিন। দ্বিতীয় ব্যবস্থা, অথবা মসজিদ কমিটির পক্ষ থেকে বয়স্কদের এই কলেমা কালাম শিক্ষার ব্যবস্থা চালু করতে পারেন সমষ্টিগতভাবে। মসজিদ কমিটির পক্ষ থেকে যদি এই ব্যবস্থা গ্রহণ করেন যে যারা যারা বয়স্ক হয়ে গেছে কলেমা কালাম উজুগুসল পাতনা পাতনা শিক্ষা, তাদেরকে প্রতিদিন একটা টাইমে তাদেরকে এগুলি শিক্ষা দেওয়া হবে। এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য একজন বুজুর্গ একটা মূল্যবান একটা কিতাব লিখছে, কিতাবটার নাম এক মিনিট কা মাদ্রাসা, এটার বাংলা অনুবাদ হয়েছে এক মিনিটের মাদ্রাসা। আপনি কলেমা সহি করছেন না, উজুগুসল শিখছেন না, এক মিনিটের মাদ্রাসায় ভর্তি হয়ে যান, ডেলি মাত্র আপনি এক মিনিট লেখাপড়া করবেন এই মাদ্রাসায়। কিরকম? যে কোনো একটা নামাজের শেষে একজন জিম্মাদার থাকবেন, তিনি বলবেন ভাই এক মিনিটের মাদ্রাসায় লেখাপড়া হবে, এক মিনিট পরে ছুটি হয়ে যাবে। কে না বলবেন, এক মিনিটের মাদ্রাসায় লেখাপড়া হবে, এক মিনিট পরেই ছুটি হয়ে যাবে, কে না বলবে? সবাই বলবে। তখন তিনি এক মিনিটের মাদ্রাসায় কিভাবে শিক্ষা দিবেন, ওই কিতাবে লিখে দিচ্ছে এক মিনিটের মাদ্রাসার শিক্ষা দেওয়ার পর সিস্টেমটা হবে। আমরা যে নামাজে আসলাম, নামাজ পড়লাম, নামাজ তো উজু ছাড়া হয় না, আর উজু করতে সাইড ফরজ আদায় করতে হয়, প্রথম ফরজ মুখ দেওয়া, দ্বিতীয় ফরজ হাত দেওয়া, তৃতীয় ফরজ মাথা মশা করা, চতুর্থ ফরজ পাল দেওয়া, মুখ দোয়া এক ফরজ, হাত দোয়া দুই ফরজ, মাথা মশা করা তিন ফরজ, পাল দোয়া চার ফরজ, মাদ্রাসা ছুটি। সেই ব্যক্তি জীবনে জানছিল না উরুতে কত ফরজ, কত মিনিট লাগলো জানতে, এক মিনিট। পরের দিন আবার একইটা নিয়ে এক মিনিটের মাদ্রাসা শুরু হইল, যিনি এক মিনিটের মাদ্রাসায় শিক্ষকতা করবেন তিনি দায়িত্ব পালন করবেন, দাঁড়িয়ে বলবেন গতকালকে বলা হয়েছে উজুর সাই ফরজ, মুখ দোয়া, আত দোয়া, মাথা মশা করা, পাউ দোয়া। মুখ দোয়ার সীমানা হইল চুলের গুড়ার থেকে তুতার নিচ পর্যন্ত, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, এই এরিয়ার ভিতরে সম্পূর্ণটা জায়গা একবার দোয়া ফরজ, তিনবার দোয়া সুন্নত, এর ভিতরে চুল পরিমাণ জায়গা না দিলে সুখ না থাকলে উজু হবে না, ছুটি। এক মিনিটের মাদ্রাসা ছুটি। তৃতীয় দিন আবার এক মিনিটের মাদ্রাসার উস্তাদ দাঁড়িয়ে বলবেন গতকাল বলা হয়েছে মুখ দোয়ার সীমানা চুলের গোড়ার থেকে তোতার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, উজুর দুই নম্বর ফরজ দুই হাত কনুইয়ের উপর পর্যন্ত, একবার দোয়া ফরজ, তিনবার দোয়া সুন্নত, এর ভিতরে নখ পরিমাণ জায়গা সুখ না থাকলে উজু হবে না, ছুটি। উজুর এক মিনিটের একদিনের মাদ্রাসায় উজুর এক ফরজ শিক্ষা হয়ে গেল, দ্বিতীয় দিনে দুই ফরজ শিক্ষা হয়ে গেল, তৃতীয় দিনে তিন ফরজ শিক্ষা হয়ে গেল, চতুর্থ দিনে চারি ফরজ শিক্ষা হয়ে গেল। সাত কারণে উজু ভাঙ্গে, সাত দিনে শেষ, যত কারণে উজু ভাঙ্গে প্রত্যেকটা কারণ এক মিনিট লাগে না বলতে। প্রথম দিনে উজু ভাঙ্গার প্রথম কারণ বলে দিলেন মাদ্রাসা ছুটি, দ্বিতীয় দিনে উজু ভাঙ্গার দ্বিতীয় কারণ বলে দিলেন মাদ্রাসা ছুটি, বলেন প্রতিদিন একটা করে মশালা আমাদের শিক্ষা হয়েছে, অথচ কোন টাইম লস হয় না, এক মিনিটের মাদ্রাসা। ওই কিতাবে লেখা আছে একটা গুনা করলে কোন কোন কাজ করলে গুনা হয়, আর গুনা করলে ফলাফল কি হয়, একটা গুনা করলে দুনিয়াতে কি ক্ষতি হয়, একটা গুনা করলে আখেরাতে কি ক্ষতি হয়, এক মিনিট বছর শেষে দেখবেন আপনার সবকিছু জানা হয়ে গেছে। যারা সময় মতো উজুগুসল কলেমা কালাম নামাজ রোজা হালাল হারাম শিখেন নাই তাদের জন্য দুই নম্বর ব্যবস্থা। এক নম্বর ব্যবস্থা তবলিগের চিল্লা যাওয়া, দুই নম্বর ব্যবস্থা এক মিনিটের মাদ্রাসা চালু করা। কিতাব আছে কিনতে ভাবা যায়, কিতাবের না হই এক মিনিটের মাদ্রাসা দেখে দেখে পড়াইলে চলে, কিতাবটা দেখে দেখে পড়াইলে চলে। তিন নম্বর ব্যবস্থা হলো কোন কামেল পীরের কাছে মরিদ হইয়া যাওয়া, সারা বছরের মধ্যে অন্তত ৪০টা দিন অফসর করে ওনার খান কায় গিয়া থাকা, উনি সব সংশোধন করে দিবে, ঠিক করে দিবে। এই জন্য আমাদের দায়িত্ব, আপনারা যারা সময় মতো এগুলি শিখেন নাই, জান্নাতে যাওয়ার রাস্তা ধরেন নাই, জাহান্নামের পথে অধিকাংশ জীবন অতিবাহিত করেছেন, আপনাদেরকে এখনো জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসার কোন সুযোগ আছে কিনা এগুলি বলে দেওয়া আপনাদেরকে আমাদের দায়িত্ব। তারপর গেল আমরা যারা বয়স্ক হয়ে গেছি, জাহান্নামের পথে জীবন যাপন করে জান্নাতের পথ চিনছি না, আমাদের জন্য জান্নাতের পথে ফিরে আসার ব্যবস্থা। বাকি রইল আমাদের ছেলে মেয়ের ব্যবস্থা। আপনাদের ছেলে মেয়ে আপনি নিজেই উজু জানেন না, ছেলে মেয়েকে উজু শিখাইবেন কিভাবে? আপনি নিজেই গুসল জানেন না, ছেলে মেয়েকে গুসল শিখাইবেন কিভাবে? আপনি নিজেই নামাজের ফরজ কথা জানেন না, ছেলেকে মেয়েকে শিখাইবেন কিভাবে? আপনি নিজেই কত কারণে উজু ভাঙলে জানেন না, ছেলে মেয়েকে শিখাইবেন কিভাবে? অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক, তাদের সাত বছর বয়সের সময় তাদেরকে নামাজের আদেশ কর। দশ বছরের কোন মুসলমানের বাচ্চা যদি নামাজ করতে না চায় তাকে শাসন করে নামাজ দিবে না। এটা আমার ছেলে মেয়েকে সাত বছর থেকে দশ বছরের ভিতরে পরিপূর্ণ সহি নামাজ দিবেন আমি, আমার উপর বরফ। আমি নিজেই সহি নামাজ জানি না, আমি ছেলে মেয়েরে সহি নামাজ দিবেন আমি কিভাবে? আমি নিজেই উজু চিনি না, গোসল চিনি না, পাক চিনি না, নামাজ চিনি না, হালাল চিনি না, হারাম চিনি না, আমি নিজেই চলছি জাহান্নামের পথে, আমার ছেলে মেয়েকে জাহান্নামের পথ থেকে বাঁচাবো কিভাবে? এই এই সংকট নিরসনের জন্য উলামায়ে কেরাম আপনাদের জন্য দ্বিতীয় ব্যবস্থা করেছে। আমার কথা বুঝে থাকলে বলুন, উলামায়ে কেরাম নিজেদের জান বাঁচানির ফিকিরে না সর্বস্তরের মুসলমানের ইমান বাঁচানির ফিকিরে? সর্বস্তরের মুসলমানের